বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِن زَلَلْتُم مِّن بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِن زَلَلْتُم مِّن بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খোদা প্রেমের বসন্ত, শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা সব অবস্থায় ও সব স্থানে মহান আল্লাহর স্মরণের গুরুত্ব সম্পর্কে কথা বলেছি। সুখে ও দুঃখে, বিপদে আপদে ও শয়তানের প্রলোভন বা লোভের ফাঁদের মুখেও স্মরণ করতে হবে আল্লাহকে। আত্মশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি ও উন্নত নৈতিক চরিত্র গঠনের জন্য বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করা জরুরি। কোরআন অধ্যয়ন ও নানা ধরনের দোয়া পাঠও মনকে আল্লামুখী করে এবং নানা ধরনের বিচ্যুতি ও উদাসীনতা থেকে হৃদয়কে রক্ষা করে। আমরা যত বেশি আল্লাহকে স্মরণ করি না কেন, তাকে যথেষ্ট ও পর্যাপ্ত মনে করা ঠিক হবে না। আল্লাহর স্মরণকে সদা জাগ্রত রাখার জন্য সচেষ্ট থাকতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, একমাত্র আল্লাহর স্মরণের মধ্যেই রয়েছে প্রশান্তি।
ধৈর্য বা প্রতিরোধ নামাজ ও রোজার অন্যতম বড় শিক্ষা। মহান আল্লাহ নিজে ধৈর্যশীল এবং তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। পাপী ও অবিশ্বাসীদের বৈশিষ্ট্য হল ধৈর্যহীনতা ও অস্থিরতা, তাই তারা শেষ পর্যন্ত মুমিনদের ধৈর্যের কাজে পরাস্ত হয়। নামাজ ও রোজা আমাদেরকে নানা পাপ, অশালীনতা ও অশ্লীলতা থেকে রক্ষা করে। এক্ষেত্রে ধৈর্যের ভূমিকা রয়েছে। ধৈর্য বলতে কি বোঝায়? বলা হয় আল্লাহর আনুগত্য ও ইবাদত করার ক্ষেত্রে এবং পাপের প্ররোচনা বা প্রলোভনের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। আল্লাহর আনুগত্য ও ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধরা হলো এক্ষেত্রে ক্লান্ত না হওয়া, দীর্ঘ সময়ের দোয়া, কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন এবং দীর্ঘ সময়ের নামাজ রোজা বা বিশেষ আমল ও জিক্রে মশগুল হতে গিয়ে আমরা যেন ক্লান্ত না হই এবং উৎসাহ উদ্দীপনা হারিয়ে না ফেলি। এবাদত ও আনুগত্যের ক্ষেত্রে আনন্দ উপভোগ করার জন্য এবং ধৈর্য ধরার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
আর পাপের ক্ষেত্রে ধৈর্য ধরার অর্থ হল পাপের প্রলোভন ও প্ররোচনাগুলোর কাছে নতি স্বীকার না করা এবং এ ব্যাপারে সদা সতর্ক ও সচেতন থাকা। পাপের পথগুলো সিঁড়ির মতো ও পর্যায়ক্রমিক, কেউ খ্যাতির পাগল, কেউ বা অর্থ ও সম্পদের কাতর, আবার কেউ বা যৌন বিষয়ে অসংযমী। উদাসীনতা মানুষকে পাপের সিঁড়ির দিকে টেনে দেয়। ধরুন একটি শিশু একটি মিষ্টির বাক্স নিয়ে প্রলুব্ধ হলো। এই বাক্স বা প্যাকেট পাওয়ার জন্য সে হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটতে থাকে। পথে কাঁচের নানা গ্লাস বা জগ তার পায়ের ধাক্কায় ভেঙে যায়, সুন্দর ফুলদানি বা চীনামাটির পাত্র ভেঙে যায়, কিন্তু সে এসব বিষয়ে উদাসীন এবং এসব দামি জিনিস যে ভেঙে যাচ্ছে সে তা উপলব্ধি করে না। ঠিক একইভাবে শয়তান কোনো বড় ধরনের লোভের দিকে মানুষকে টেনে নেওয়ার সময় তাকে নানা ধরনের পাপে মশগুল করে। মানুষ যদি সচেতন না হয় তাহলে সে এভাবেই পাপের পথে নানা ধ্বংসাত্মক তৎপরতা তথা অনেকগুলো পাপে জড়িয়ে পড়ে। তাই এসব বিষয়ে চোখ কান সবসময় খোলা রাখতে হবে। শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
রোজা ও দোজখের আগুন থেকে রক্ষা কবচ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে দোজখের আগুন থেকে রক্ষাকারী ঢাল স্বরূপ। অর্থাৎ মানুষ রোজা রাখার মাধ্যমে দোজখের আগুন ও আজাব থেকে নিরাপদ হবে ও নাজাত পাবে।
ধৈর্য ধরার আরেকটি ক্ষেত্র হল নানা ধরনের বিপদ ও সংকট। মানুষের জীবনে উত্থান পতন এবং সুখ ও দুঃখ থাকে। কখনো প্রিয়জনরা মারা যান, কখনো আর্থিক সংকট, অসুস্থতা বা দুর্ঘটনা কিংবা বিচ্ছেদ, বেদনা, তিক্ততা, এসবের মুখোমুখি হয় মানুষ। আর এ জাতীয় পরিস্থিতি মানুষের ইমানের জন্য বড় পরীক্ষা হয়ে দেখা দেয়। যারা খোদাপ্রেমিক ও প্রকৃত মুমিন তারা এমন সব পরিস্থিতিতেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন এবং ধৈর্য ধারণ করেন। তারা বিপদ আপদ ও কঠিন সংকটকে খোদাই পুরস্কার হিসেবে স্বাগত জানান। তাই তো আমরা দেখি কারবালা সেই সব কঠিন সংকট ও অশেষ দুঃখ আর বেদনার মাঝেও ইমাম হুসাইনের বোন হযরত জাইনাব বলেছেন, সৌন্দর্য ছাড়া অন্য কিছু দেখিনি। শাহাদাতের মুহূর্ত যতই ঘনিয়ে আসছিল ততই ইমাম হুসাইন আলাইহিস সালামের চেহারা হচ্ছিল প্রজ্জ্বল ও প্রশান্ত। সব অবস্থায় মহান আল্লাহর উপর সন্তুষ্ট থাকা প্রকৃত মোমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। স্মরণ করা যেতে পারে হযরত আয়ুব নবীর ধৈর্যের দৃষ্টান্ত। খোদাই পরীক্ষা হিসেবে একে একে তার সব সম্পদ, বাগান, খামার, এমনকি সন্তান সন্ততিও নিয়ে নেওয়া হয়। সংক্রামক রোগে আক্রান্ত হয় পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরাও তাকে ত্যাগ করেন। কেবল এক স্ত্রী বিবি রহিমা তাকে ত্যাগ করেননি। আর এমন কঠিন পরিস্থিতিতেও মহান আল্লাহর উপর সন্তুষ্ট ও অবিচল আস্থা বজায় রাখেন হযরত আয়ুব। অন্যদিকে যারা দুর্বল ইমানদার বা মুনাফিক তারা কেবল সুখের সময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আর বিপদ আপদ দেখলেই মহান আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে।
ধৈর্যের নামাজের সুফল বা পুরস্কার হিসেবে মহান আল্লাহ আয়ুব নবীকে ফিরিয়ে দিয়েছিলেন সব সম্পদ ও জীবিত করে দেন তাঁর সব সন্তান, এমনকি তার সব কিছু আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয় এবং তাকে ও তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হয় যৌবন। একইভাবে আমরা দেখি হযরত ইউসুফ নবীর ধৈর্য ও তার মহাপুরস্কার, আর আল্লাহর পথে ধৈর্য ধরার সুফল কেবল ইহলোকে বা পরলোকে নয় বরং দুই জগতেই রয়েছে। আর মানব জাতির জন্য ধৈর্যের সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, অন্য কোনো নবী মহান আল্লাহর ধর্মের পথে এত কষ্ট করেননি ও ধৈর্য ধরেননি যতটা কষ্ট এবং ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছি আমি। ধৈর্য ও বিপদে আপদে মানুষের যোগ্যতা হয় বিকশিত, তাই বিপদ আপদ দুঃখ কষ্ট এসব হল মহাপুরুষ ও মুমিনদের জন্য যোগ্যতা ও সম্মান বৃদ্ধির মাধ্যম। পরকালে পার্থিব নানা বিপদ আপদে ধৈর্য ধরার ব্যাপক ও অকল্পনীয় পুরস্কার দেখে মুমিনরা আফসোস করে বলতেন, হাই আমরা যদি কোনো বিপদ আপদ এবং রোগ শোক দূর করার জন্য দোয়া না করতাম।
ইসলামী বর্ণনায় বলা হয়, মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরকে বেশি বেশি কষ্ট ও বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন এবং কষ্টে পাথর দিয়ে যাচাই বাছাই করে ও আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেন তাঁর প্রিয় বান্দাদেরকে। আর আল্লাহ যাদেরকে কম ভালোবাসেন তাদেরকেই কম বিপদ আপদ ও সংকটে রাখেন। তো শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শুনুন অর্থসহ ২৩তম রোজার দোয়া।
হে আল্লাহ, আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, আমাকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র করো, তাকওয়া ও খোদা ভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরীক্ষায় উত্তীর্ণ করো, হে অপরাধীদের ভুল ত্রুটি মার্জনাকারী।
আল্লাহুম্মা ইগসিলনি ফীহা মিনাল যুনুব ওয়া তাহহিরনি ফীহা মিনাল উয়ুব وامتحن قلبي فيها بتقوى القلوب يا مغيلا عثرات المذنبين
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ধর্ম ও শিশু অধিকার শীর্ষক নতুন ধারাবাহিকে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
এ ধারাবাহিকে ইসলাম ধর্মের শিশু অধিকার পর্যালোচনার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও নীতিমালা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ভূপৃষ্ঠে নিষ্পাপ মানুষ বলতে আমরা শিশুদেরকেই চিনি, কিন্তু এই শিশুরাই সমাজের সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুরা হচ্ছে সমাজের সবচেয়ে দুর্বল অংশ। বড়দের নানা সমস্যা ও সংকটের প্রভাব সরাসরি শিশুদের উপর পড়ে। এসব সমস্যা মেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকে না। তবে সব ধর্ম ও সংস্কৃতিতেই শিশুর জন্ম আনন্দদায়ক ঘটনা। নানা সমাজে শিশুকে নানাভাবে স্বাগত জানানো হয়। শিশুর জন্মের পর মুসলমানরা ধর্মীয় অনুষ্ঠান আকিকা পালন করে। সদ্য প্রসূত শিশুর মঙ্গলের জন্য গরু বা ছাগল জবাই করার রেওয়াজও রয়েছে। হিন্দুদের মধ্যে সামাজিক প্রথা অন্নপ্রাশন পালন করা হয়। এর বাইরেও নানা উপায়ে শিশুর জন্মকে উদযাপন করা হয়। তবে একজন মানব সন্তান ঠিক কখন থেকে শিশু হিসেবে গণ্য হবে এবং কোন বয়স পর্যন্ত শিশুর মর্যাদা পাবে তা নিয়ে মতভিন্নতা রয়েছে।
জাতিসংঘ শিশু অধিকার সনদের 1 নম্বর অনুচ্ছেদে 18 বছরের নিচে সব মানব সন্তানকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে। তবে যে কোনো দেশের অভ্যন্তরীণ আইনকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। যদি কোনো দেশের আইনে আরও কম বয়সকে শিশু বয়সের শেষ সীমা হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে তাহলে সেটাকেও মেনে নেয় জাতিসংঘ। 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গৃহীত হয়। এটি 1959 সালে গৃহীত 10টি অধিকার বা ধারা পরিমার্জন ও পরিবর্ধন হয়ে 1989 সালে বিশেষ 4টি মূল নীতির ওপর ভিত্তি করে 54টি ধারা সম্বলিত এই শিশু অধিকার সনদ গৃহীত হয়েছে।
জাতিসংঘ শিশু অধিকার সনদের 1 নম্বর অনুচ্ছেদে শিশু বয়সের শেষ সীমা নির্ধারণ করা হলেও কখন থেকে তা শুরু হবে তা বলা হয়নি। অনেকেই মনে করেন শিশুর বয়সসীমার শুরুটা হয় জন্মের পর থেকে। মাতৃগর্ভে থাকা সন্তান শিশু হিসেবে গণ্য হবে না। আবার কারো কারো মতে মাতৃগর্ভে জায়গট গঠিত হওয়ার পর থেকেই সেটাকে শিশু হিসেবে গণ্য করা উচিত। জাতিসংঘ শিশু অধিকার সনদ পাশের সময়ও এই ইস্যুতে বিতর্ক হয়েছিল। তখন আয়ারল্যান্ড, ভ্যাটিকান ও ল্যাটিন আমেরিকার দেশগুলো মাতৃগর্ভে থাকা অবস্থা থেকেই শিশুর মর্যাদা প্রতিষ্ঠার কথা বলেছিল, কিন্তু এ বিষয়ে বিরোধিতা থাকায় তা নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এ কারণে শিশু বয়সের শুরুর বিষয়টি সনদে আসেনি। যাই হোক, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের আইনই শেষ কথা বলবে। ঠিক কোন সময় থেকে একজন মানব সন্তান শিশু হিসেবে গণ্য হবে তা নিয়ে বিতর্ক থাকলেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে মায়ের চিন্তাভাবনা, মন মানসিকতা ও স্বভাব চরিত্রের প্রভাব মাতৃগর্ভে থাকা শিশুর উপরও পড়ে।
এ কারণে গর্ভবতী মায়ের জন্য নেক চিন্তা করা, কোরআন তেলাওয়াত করা, সুন্দর দৃশ্য ও সবুজ মনোরম পরিবেশ দেখার উপর গুরুত্ব আরোপ করা হয়। ভালো পরিবেশে বসবাস করা, সমস্ত খারাপ ধ্যান ধারণা, খারাপ পরিবেশ থেকে নিজেকে বিরত রাখা মায়ের জন্য খুবই জরুরি। জন্মের পরও মা বাবার স্বভাব চরিত্র শিশুর উপর ব্যাপক প্রভাব ফেলে। শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার উপর অনেক দায়িত্ব ও কর্তব্য চলে আসে, যা একজন মুসলিম শিশুর ন্যায্য অধিকারও বটে। শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আজানের শব্দগুলো এবং বাম কানে একামতের শব্দগুলো শোনানোকে ইসলাম ধর্মে সুন্নাত হিসেবে সাব্যস্ত করা হয়েছে। ইসলাম ধর্মে শিশু অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। জাহেলি যুগে শিশু হত্যা, বিশেষ করে কন্যা সন্তান হত্যা তাদের অভ্যাস ছিল। মহান রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল করার মাধ্যমে জাহেলি যুগের শিশু হত্যার সিস্টেমকে কিয়ামত পর্যন্ত রহিত করে দিয়েছেন।
ধর্মীয় পরিবেশে সঠিকভাবে শিশুর লালন পালন করা পিতামাতার দায়িত্ব। ঘরে যদি দ্বীনী পরিবেশ থাকে তাহলে দ্বীনী পরিবেশের প্রভাব শিশুর মননে বিকাশ সাধন করে, ফলে দুনিয়াতে সে কোনো খারাপ কাজে লিপ্ত থাকার আশঙ্কা কম থাকে। ঘরে যদি নামাজ, রোজা ও তেলাওয়াতের পরিবেশ থাকে তাদের দেখা দেখি শিশুটিও ধর্মীয় কাজে অভ্যস্ত হয়ে পড়ে, নামাজির মতো সিজদা করতে থাকে, যা দেখে মহান রাব্বুল আলামিন যার পর নয় খুশি হয়ে থাকেন। কিন্তু যদি তা না করে অন্যায় ও অশ্লীল কোনো দৃশ্য শিশুর সামনে পড়ে বা শিশুর সামনে অন্যায় কোনো আচরণ করা হয়, তখন এর প্রভাব শিশুর মানসপটে পড়ে যায়, যা সে বড় হলে বাস্তবায়ন করতে চেষ্টা করে।
শিশুর ভালো নাম রাখা শিশুর অধিকারের মধ্যে পড়ে, কারণ শিশুর ভালো নাম তার মন ও ভবিষ্যতে ফুলের মতো জীবনের ওপর প্রভাব বিস্তার করে। শিশুকে আদব, আমল ও সুশিক্ষা দিতে হবে। শিশুকে বুঝিয়ে দিতে হবে যে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ ও শ্রেষ্ঠ নবী, এবং প্রত্যেক কাজে আল্লাহর নামে শুরু করার অভ্যাস করে তোলারও শিশুর অধিকার। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সমাজে আদর্শবান শিশু না থাকলে আদর্শ সমাজ গড়ে উঠবে না। শিশুরা যাতে কোনো বিপদে না পড়ে তার নির্দেশনা ইসলাম ধর্মে দেয়া হয়েছে। বলা হয়েছে, কেউ যদি কোনো শিশুকে বিপদগ্রস্ত অবস্থায় বা বিপদসংকুল অবস্থায় দেখে, তাহলে তাকে উদ্ধার করা তার উপর ফরজ। যদি কেউ কোনো শিশুকে বিপজ্জনক পরিস্থিতিতে দেখেও উদ্ধার করার চেষ্টা না করে, তাহলে ওই শিশুর কোনো ক্ষতি হলে তার জন্য ওই ব্যক্তি দায়ী হবে। সমাজে অসহায় এতিম শিশুদের প্রতিপালনের দায়িত্ব ওই সমাজের বিত্তশালী মানুষের। যদি তারা অপারগ হয়, তাহলে রাষ্ট্রকেই।
প্রিয় শ্রোতাবন্ধুরা, ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের প্রথম আসর আজ এখানেই শেষ করছি। আগামী আসরগুলোতে এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনার আশা রইল।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই ধারাবাহিকে আমরা এমন সব মহান ইরানি ব্যক্তিত্বদের পরিচয় তুলে ধরব যাদের কবর ইরানের বর্তমান সীমান্তের বাইরে অবস্থিত। এই ব্যক্তিত্বদের চিন্তাধারা ও অবদানের প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। তাই তারা কেবল ইরানের নয়, বরং গোটা বিশ্ব সভ্যতারই সম্পদ ও ঐতিহ্য। যেমন মাওলানা রুমি, নিজামি গাঞ্জাভি, শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, আবু রায়হান বিরোনি ও খাজা নাসিরুদ্দিন তুসি প্রমুখ বিখ্যাত ইরানি মনীষীর চিন্তাধারার কাছে বিশ্ব সভ্যতা ঋণী। আজও মানব জাতি তাদের রেখে যাওয়া জ্ঞানের ঝর্ণাধারা থেকে উপকৃত হচ্ছে।
সাফাবি সম্রাটদের যুগে ইরানে শিয়া মুসলিম মাঝহব জোরদার হয়। এ সময় ইরান তুর্কি সুলতানদের পক্ষ থেকে হুমকির মুখে ছিল। উসমানীয় সুলতানরা নিজেদেরকে সব মুসলমানের খলিফা বলে মনে করতেন। এ সময় সাফাবি সম্রাটরা স্বাধীন সাংস্কৃতিক নীতি জোরদার করায় ইরান ইউরোপীয়দের দৃষ্টি আকর্ষণ করে। তুর্কি উসমানীয়দের সঙ্গে সবসময় যুদ্ধে জড়িত ছিল ইউরোপীয়রা। এ অবস্থায় ইরানে ইউরোপীয় অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় নানা প্রতিনিধি দল আসতে থাকে। এইসব ইউরোপীয় দেশগুলোর মধ্যে রয়েছে পর্তুগাল, স্পেন, ব্রিটেন, হল্যান্ড, রাশিয়া, ফ্রান্স ও ইটালি। এই যুগে যেসব ইউরোপীয় পর্যটক ইরান সফর করে সফরনামা বা ভ্রমণ কাহিনী লিখেছেন, তাঁদের মধ্যে শার্লি ব্রাদার্স, পিয়েত্রো দেল্লা ভাল্লে, রাফায়েল দো, ভার্নিয়ার, শার্ডিন ও অ্যাডাম ওলিরিয়াসের নাম উল্লেখযোগ্য।
ইরানের প্রাচীন ঐতিহ্যের অনেক নিদর্শনই চুরি হয়ে গেছে। গাঞ্জে শয়গন এসব নিদর্শনের মধ্যে অন্যতম। গাঞ্জে শয়গন বা শয়গনের সম্পদ আবিষ্কৃত হয়েছিল কাজার সম্রাট মুজাফরউদ্দিন শাহের শাসনামলে পশ্চিম ইরানের নাহওয়ান্দ অঞ্চলের একটি প্রাচীন কেন্দ্রে, যেখানে জরথুষ্ট্ররা তাদের মৃত ব্যক্তিদের লাশ রেখে আসত। বহু মূর্তিসহ হাজার হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে এখানে। এই নিদর্শনগুলো ছিল সাসানীয় ও পার্থিয়ান শাসনামলের। কিন্তু এসব অমূল্য নিদর্শনকে গলিয়ে সোনা ও রূপার খণ্ডে পরিণত করে বিদেশে পাচার করা হয়। ঊনবিংশ শতকের প্রথম দিকেও ইরানে আসেন অনেক ইউরোপীয় পর্যটক ও প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ। ব্রিটেনের উইলিয়াম কেনেট লোফটুস 1888 সালে প্রথমবারের মতো শুশ অঞ্চলে খনন কাজ চালান। তিনি অনেক মূল্যবান ঐতিহাসিক নিদর্শন ব্রিটেনে নিয়ে যান।
এদিকে ইরানের সাংস্কৃতিক ঐতিহ্যকে লুট করার এক নতুন প্রচেষ্টা শুরু করেছে কোনো কোনো সরকার। এবার তারা ইরানের ঐতিহাসিক বা বিখ্যাত ব্যক্তিত্বদের পরিচিতিকে লুট করার টার্গেট নিয়ে কাজ করছে। এই লক্ষ্যে তারা কোনো কোনো খ্যাতিমান ইরানি ব্যক্তিত্বকে ইরানি না বলে ভিন্ন কোনো জাতির পরিচিতি আরোপ করছে তাদের উপর। কিন্তু চাঁদের বা সূর্যের আলোকে যেমন ফুঁ দিয়ে নেভানো সম্ভব নয়, তেমনি বর্তমান ইরানের বাইরে দাফন হওয়া ইরানি ব্যক্তিত্বদের প্রকৃত, স্পষ্ট ও স্থায়ী ইরানি পরিচিতিকে মিথ্যার বেশাতি দিয়ে কখনো গোপন রাখা সম্ভব হবে না।
ইরানি সভ্যতা 5000 বছরেরও পুরনো। এমনকি আদিম বা প্রাচীনতম যুগের মানুষেরা ইরান অঞ্চলেই বসবাস করত বলে অনেকেই মনে করেন। তাদের হাতে গড়ে উঠেছিল গ্রাম্য বসতি। প্রাচীন যুগে ইরানিদের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও বিশ্বের নেতৃস্থানীয় হওয়ার বিষয়টিও সভ্যতার অন্যতম নিয়ামক। এইসব বিষয়ের নানা নিদর্শন ও স্মৃতিচিহ্ন এখনও টিকে আছে। ক্রুসেডের যুদ্ধগুলো মুসলমানদের জন্য ব্যাপক ক্ষতি বয়ে এনেছিল, কিন্তু তা সত্ত্বেও এইসব যুদ্ধের সুবাদে ইউরোপীয়রা এশিয়ার সভ্যতাগুলো সম্পর্কে আরও বেশি জানতে পারে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপকূলগুলোতে তাদের প্রবেশের পথ সুগম হয়। আব্বাসীয় খেলাফতের পতনের পর পোপ ও কোনো কোনো ইউরোপীয় রাজ দরবার থেকে বহু কাফেলা এশিয়ায় প্রবেশ করে। খ্রিস্টধর্ম প্রচারক ও ব্যবসায়ীরা ইরান অঞ্চলেও প্রবেশ করে। ভেনিসের পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো গত 1300 শতকে ইরান হয়ে চীনে যান এবং 20 বছর পর আবারও ইরান হয়ে ইউরোপে ফিরে যান। মঙ্গল সম্রাট হালাকু খানের যুগে ইরান ও বিশেষ করে তাবরিজ শহর ইউরোপীয়দের জন্য সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়।
কাজারদের যুগে ইউরোপের সঙ্গে ইরানের যোগাযোগ আরও বাড়ে, কিন্তু ইউরোপীয় শাসকরা ইরানের উপর শোষণ ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ারই চেষ্টা করেছে সবসময়। তেহরানে খোলা হয় ইউরোপীয় দেশগুলোর দূতাবাস। এভাবে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক ছাড়াও ইরানের সঙ্গে ইউরোপের বহু বণিক ও পর্যটকদেরও সম্পর্ক গড়ে ওঠে। ইরানের আধ্যাত্মিক ও প্রাকৃতিক সম্পদের মধ্যে প্রাকৃতিক ও বস্তুগত সম্পদের দিকেই বেশি নজর ছিল ইউরোপের। 1958 সালে পশ্চিম ইরানের হাসানুল অঞ্চলের নাগদে শহরে আবিষ্কৃত হয় একটি বিশাল স্বর্ণের পাত্র। এটি খ্রিস্টপূর্ব 6000 বছর আগের শিল্পকর্ম। আরও একটি সোনার পাত্র আবিষ্কৃত হয়েছে উত্তর ইরানের রুদবারে। পাখাযুক্ত দুটি গাভীর ছবির নকশার মতো রয়েছে এতে। নকশাটি করা হয়েছে পাত্রটির গায়ে প্রমিনেন্স করে বা পাত্রের বাইরের সমান অংশের উপর উঁচু করে। এ পাত্রটি প্রায় 3000 বছরের পুরনো।
এরপর জ্যাক্স ডি মর্গান ইরানের নানা অঞ্চলে খনন কাজ চালান। তিনি শুশ অঞ্চলে প্রায় 1200 শ্রমিককে এই কাজে ব্যবহার করেন এবং প্রতি 18 মাস পরপর একটি মূল্যবান ইরানি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিজের সঙ্গে ফ্রান্সে নিয়ে যান। পরে তিনি প্যারিসে ইরান থেকে লুট করে আনা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রকাশ্যে প্রদর্শন করেন। হামুরাবি ফলকও সেখানে দেখানো হয়। বাবেল সাম্রাজ্যে ইরানের গৌরবময় বিজয়ের নিদর্শন হিসেবে এটি এখন প্যারিসের লুভর জাদুঘরে শোভা পাচ্ছে। ফরাসিরা ইরানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো আবিষ্কার এবং সেগুলোকে ফ্রান্সে নিয়ে যাওয়া অব্যাহত রাখে। এরপর ব্রিটেন ও আমেরিকাও আরও ব্যাপক মাত্রায় এই কাজ চালিয়ে যায়। লুটপাটের এই দুঃখজনক ধারা পাহলাবি শাসনামলে সর্বোচ্চ মাত্রায় উন্নীত হয়।
কিন্তু 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ী হলে সাংস্কৃতিক ও ঐতিহাসিক নিদর্শনগুলো লুটের ধারা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার শুরুর দিকে ইরানের বিপ্লবী পরিষদ দেশটিতে যে কোনো ধরনের বাণিজ্যিক খনন কাজ নিষিদ্ধ ঘোষণা করে। অবশ্য সরকার অনুমতি সাপেক্ষে বৈজ্ঞানিক খনন কাজ চালাতে পারবে বলে পরিষদ জানিয়ে দেয়। এই আইনের ফলে ইরানের ঐতিহাসিক নিদর্শন আবিষ্কারের কাজে বিদেশি প্রতিনিধিদের সফর এবং এ জাতীয় নিদর্শন বিদেশে নেওয়া পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায়। অবশ্য এখনও মাঝে মধ্যে চোরাই পথে ইরানের ঐতিহাসিক নিদর্শন বিদেশে পাচারের চেষ্টা করছে বিজাতীয় অসাধু বণিকরা ও তাদের একদল স্থানীয় সহযোগী যাদের বিবেক ও দেশপ্রেম বলতে কিছু নেই।
আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আমরা জীবন ঘনিষ্ঠ একটি ধারাবাহিক শুরু করছি আজকের আসর থেকে। এই ধারাবাহিকটির নাম আদর্শ জীবন যাপন। জীবন অভিজ্ঞতা আমাদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যথাযথ ও বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নিতে কিংবা সঠিক আচরণ করতে সহযোগিতা করে। জীবনে কি করে সন্তুষ্ট থাকা যায়, কি করে সুখ অনুভব করা যায়, সেই শিক্ষা ও দিক নির্দেশনা কুরআন আমাদেরকে দিয়েছে। নিজস্ব সামর্থ্যের মধ্যে থেকেই মানসিক টেনশন, হতাশা, নৈরাশ্য থেকে মুক্ত থেকে কি করে আদর্শ জীবনযাপন করা যায়, সেসব নিয়েই আমরা কথা বলার চেষ্টা করব এই আসরে। আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
বিশ্বব্যাপী টেকনোলজি বা প্রযুক্তির উন্নতি ও অগ্রগতির ফলে মানব জীবনের সবকিছুই আজ হয়ে পড়েছে শিল্প নির্ভর, বস্তুগত এবং যান্ত্রিক। এই যন্ত্র সভ্যতার কারণে মূল যে সমস্যাটি দেখা দিয়েছে তা হল মানুষ তার মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য থেকে দূরে সটকে পড়েছে। জীবনযাপনের আদর্শ যে পদ্ধতির নির্দেশনা দেয়া হয়েছে মানুষকে সে ব্যাপারে তারা উদাসীন হয়ে পড়েছে। মানুষের সুখ শান্তি স্বস্তি প্রশান্তি যেখানে রয়েছে সেখান থেকে মানুষের দৃষ্টি চলে গেছে ভিন্ন দিকে। বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ যত প্রযুক্তির অধিকারী হয়েছে সেই সব থাকার পরও মানুষ ক্লান্ত পরিশ্রান্ত এক একই হয়ে পড়েছে। মানুষের নিজের ভেতরে তার নিজস্ব অস্তিত্বে যেসব গুপ্তধন রয়েছে সেগুলোকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় চেষ্টা প্রচেষ্টার অবসরটুকু যেন তার নেই।
মনোবিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা বিগত বছরগুলোতে মানুষের সামর্থ্যগুলো নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। গবেষণা চালিয়ে তারা মূল্যবান সব তথ্য আবিষ্কার করেছেন। তারা দেখেছেন মানুষের নিজের ভেতর যেসব উপাদান ও শক্তি সামর্থ্য রয়েছে সেসব মানুষের জীবনযাপনের উন্নয়ন সহ বাহ্যিক কল্যাণ তো সাধন করতেই পারে, এমনকি মানুষের মন ও মস্তিষ্কের সকল জটিলতা দূর করে প্রশান্তিও এনে দিতে পারে। শুধু তাই নয়, আত্ম উন্নয়নের ক্ষেত্রে, আত্মবিকাশের ক্ষেত্রে এবং নিজের সৌভাগ্য অর্জনের পথ সুগম করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু কিভাবে? বিজ্ঞানীদের সেই সব গুরুত্বপূর্ণ প্রাপ্তির বিশ্লেষণযোগ্য একটি বিষয় হল মানুষের জীবনযাপন পদ্ধতি ও কৌশল।
মানুষের জীবনযাপন পদ্ধতি ও কৌশলের কথা বলছিলাম। জীবনযাপন পদ্ধতি আমাদের সাহায্য করে জীবনের বিভিন্ন পর্যায়ে বুদ্ধিমত্তাপূর্ণ, যৌক্তিক ও যথাযথ আচরণ করতে। সঠিক জীবনযাপন পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই সুখ ও শান্তির সোনার হরিণ লাভ করে নিরবচ্ছিন্ন প্রশান্ত জীবন উপভোগ করতে পারি। এরকম অবস্থায় অন্যদের সঙ্গেও গঠনমূলক ও উত্তম সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে, কোনো রকম সহিংসতার আশ্রয় না নিয়ে, আমাদের সামনে উপস্থিত সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারি। এভাবে আমরা জীবনের সাফল্য লাভের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ জীবনের অনুভূতি লাভ করার সুখ পেতে পারি।
তবে একটি বিষয় নতুন করে আবিষ্কৃত হয়েছে যে ধর্ম জীবনযাপনের পদ্ধতিগুলোর মতো গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বহু শতাব্দী আগে থেকেই ভেবেছে এবং সমাধান চিন্তা করেছে। জীবনে সাফল্য লাভ ও সন্তুষ্টির ব্যাপারে পবিত্র কোরআন চমৎকার জীবনযাপন পদ্ধতির দিক নির্দেশনা দিয়েছে। কোরআনের শিক্ষার মধ্যেই আমরা সেগুলো দেখতে পাব। কোরআন এমনকি মানুষের নৈতিকতা, মন মানসিকতার ভিত্তিতে যথাযথ আচরণ পদ্ধতি বাতলে দিয়েছে। সেই আচরণ পদ্ধতির মধ্যেই রেখে দিয়েছে সমস্যার সমাধান। কোরআনের শিক্ষাগুলো ধর্ম, নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিক জীবনের সুষ্ঠু পরিকল্পনা দিয়ে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের জীবনযাপন পদ্ধতির 10টি দিকের কথা উল্লেখ করেছে। আমরা সেগুলোকে কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ করার চেষ্টা করব।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গঠনমূলক দিক হল আত্মসচেতনতা। আত্মসচেতনতা মানে হল নিজেকে চেনা, নিজের সম্পর্কে জানা। সাম্প্রতিক বছরগুলোতে মনোবিজ্ঞানীরা সামাজিক অবক্ষয় ও নৈতিক আচরণগত স্খলন সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বেশিরভাগ অবক্ষয় ও স্খলনের উৎস বা কারণ হল নিজের সম্পর্কে না জানা। সাফল্যের উপায়গুলো যা নিজের ভেতরেই রয়েছে সেগুলো উপলব্ধি করতে না পারা। এরকম অসচেতন মানুষেরা নিজের ব্যাপারে দোদুল্যমান থাকে। সে কোনোভাবেই নিজের উপর আস্থা রাখতে পারে না। সে শক্তি, সমাজ, পরিবেশের তরঙ্গে নিজেও একটি উপাদান হয়ে যায়। কিসে কল্যাণ আর কিসে ধ্বংস সেটা নির্ধারণ করার শক্তি সে হারিয়ে ফেলে।
অন্যভাবে বলা যায়, যে মানুষ নিজেকে চেনে না সে একজন নাবালকের মতো। বাইরের শক্তিগুলো তাকে সহজেই একবার এইদিকে আবার ওইদিকে টেনে নিয়ে যায়। সুতরাং আত্ম অসচেতন মানুষ অস্থিরতায় ভোগে। এ কারণেই নিজেকে চিনতে পারলে মানুষের মন মানসিকতা ও দৈহিক সুস্থতার উপর তার গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। সুতরাং নিজেকে চেনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনোদৈহিক প্রশান্তি ও সঠিক সিদ্ধান্ত নিয়ে দৃঢ় মনোবল থাকার নেপথ্য উপায় উপকরণ হল নিজেকে চেনা, যার সম্পর্কে সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ। সংস্কৃতিতে বলা হয়েছে আত্মানাম বিদ্ধি, আর ইসলাম বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। ভাষা যাই হোক, অর্থ হল নিজেকে জানো।
শ্রোতা বন্ধুরা, এই নিজেকে জানার বিষয়টি নিয়ে আগামী আসরে আমরা আরো কথা বলার চেষ্টা করব। হাতে আজ আর একেবারেই সময় নেই। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, বিশ্বে বর্তমানে শত শত কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী রয়েছে, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 40%। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ভার্চুয়াল জগতে বিচরণকারীর সংখ্যা বৈপ্লবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ভার্চুয়াল জগতের হাত ধরে অনেক কল্যাণ সাধিত হয়েছে, আবার আমাদের জন্য যেসব সংকট তৈরি করেছে তার মাত্রাও আরও ভয়াবহ, তাতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে ভার্চুয়াল জগতের খপ্পরে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোররা। এ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
অনেকেই বলে থাকেন যে মানসিক চাপ কমাতে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। 2015 সালের পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষকরা বলেন যে প্রকৃতপক্ষে ভার্চুয়াল জগতে প্রবেশ করে মানুষ মানসিক অবসাদ থেকে দূরে থাকতে তো সমর্থ হয় না, বরং আরও মানসিক চাপ বৃদ্ধি পায়। অন্য রিসার্চে দেখানো হয় যে ভার্চুয়াল জগতে প্রবেশের ফলে মানুষের হতাশা আরও বৃদ্ধি পায়, এমন প্রমাণও মিলেছে। ভার্চুয়াল জগৎ তথা সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু যে মানসিক বিকারগ্রস্ততা তৈরি করে তাই নয়, শারীরিক অসুস্থতা তৈরি করতেও এর ব্যাপক প্রভাব রয়েছে। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নিদ্রাহীনতা রোগের বৃদ্ধি এক ভয়াবহ বার্তাই দিচ্ছে। মোবাইল ও ল্যাপটপের স্ক্রিনের বেগুনি রশ্মি চোখের ব্যাপক ক্ষতি সাধন করে তা সর্বজন স্বীকৃত। রিসার্চে দেখা গেছে যে যারা যত সামাজিক মাধ্যমে বেশি সরব, বাস্তব জীবনে তারা তত বেশি নিষ্ক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেশি গুরুত্ব দিয়ে আমরা সামাজিক আচার অনুষ্ঠানকে অগ্রাহ্য করছি।
ভার্চুয়াল জগতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে আমাদের কোমলমতি সন্তানেরা। মাত্র কয়েক বছর আগেও কেউ ভাবতে পারেনি কোটি কোটি মানুষ এই জগতে প্রবেশ করবে। ল্যাপটপ ও মোবাইলের সাহায্যে মানুষ আরও সহজে এই জগতে প্রবেশ করছে। কেউ ইচ্ছা করুক বা না করুক, অতি দ্রুত এই প্রযুক্তি ও ভার্চুয়াল জগৎ সমগ্র পরিবারকে গ্রাস করে ফেলছে। ভার্চুয়াল জগৎ যেমন সমাজের মানুষের বহু সমস্যার সমাধান করেছে, তেমনি বহু সমস্যাও ডেকে এনেছে। ভার্চুয়াল জগতের সঠিক ব্যবহার না জানার কারণে বিভিন্ন বয়সের মানুষ বিপদে পড়ছে, বিশেষ করে শিশু কিশোররা বড় ক্ষতির শিকার হচ্ছে। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত এই বিপদের হাত থেকে শিশুদেরকে রক্ষার জন্য অভিভাবকদের বিরাট দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে ছোটবেলা থেকেই শিশুদেরকে ভার্চুয়াল জগতের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষা দেয়া ও এর ভালো মন্দ সম্পর্কে সচেতন করে তোলা।
সমাজবিজ্ঞানীরা বলছেন, ভার্চুয়াল জগতের প্রতি শিশু কিশোরদের ব্যাপক আগ্রহ রয়েছে, এ কারণে তাদেরকে এ জগতের বাইরে রাখা খুবই কঠিন, কারণ এটি একটি বদ্ধ ঘরের মতো যেখানে লোক চক্ষুর আড়ালে তারা ভার্চুয়াল জগতে বিচরণ করে। মোবাইল ও ট্যাবলেটের কারণে বর্তমানে শিশু কিশোরদের জন্য ভার্চুয়াল জগতে প্রবেশ করা অনেক সহজ হয়ে গেছে। একদিকে সহজলভ্যতা, অন্যদিকে এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে তথ্য না জানার কারণে শিশু কিশোররা প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়ে এবং যে বয়সে যেটা দেখার কথা নয় সে বয়সে সেটা দেখতে পেয়ে অনেক সময় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ অবস্থায় প্রতিটি দেশের সরকারের উচিত পরিবারের সদস্যদেরকে ভার্চুয়াল জগতের করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। তবে এক এক দেশের সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক ব্যবস্থা এক এক রকম হয়, প্রশিক্ষণের ধরনও ভিন্ন ভিন্ন হওয়া উচিত। মুসলিম সমাজের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। ধর্মীয় সীমাবদ্ধতার কারণে ভার্চুয়াল জগতের অবাধ ব্যবহার মুসলমানদের জন্য অনেক ক্ষতিকর, তাই ছোটবেলা থেকেই শিশু কিশোরদেরকে সেভাবে গড়ে তোলা জরুরি।
এক গবেষণায় দেখা গেছে, পিতামাতারা চাইলেও তাদের সন্তানদেরকে তারা ভার্চুয়াল জগৎ থেকে বিরত রাখতে পারছেন না। সীমাহীন এই জগতে শিশু কিশোরদের অবাধ বিচরণ অভিভাবকদেরকে চিন্তিত করে তুলেছে। এ অবস্থায় আমরা বাচ্চাদেরকে যেমন এ থেকে বিরত রাখতে পারি না, তেমনি আবার ভার্চুয়াল জগতে পুরোপুরি তাদেরকে ছেড়েও দিতে পারি না, কারণ তাদের ইচ্ছামাফিক ছেড়ে দিলে শারীরিক ও মানসিক দিক দিয়ে শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। তাই প্রতিটি দেশের সরকারের উচিত তাদের পারিবারিক ও সামাজিক অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। পর্যায়ক্রমে ভার্চুয়াল জগতে শিশু কিশোরদের তৎপরতার বিষয়ে নজরদারি করা অত্যন্ত জরুরি। বাচ্চারা কম্পিউটার, ট্যাবলেট কিংবা মোবাইলে কি ধরনের সাইট ভিজিট করছে, কি ধরনের ভিডিও ও ছবি দেখছে, কি ধরনের অনলাইন খেলার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, সেগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে ও প্রয়োজন অনুযায়ী নিষেধ করা কিংবা দিক নির্দেশনা দিতে হবে। বর্তমানে ইন্টারনেটে অনেক ধরনের গঠনমূলক ও চিন্তাশীল খেলা ও শিক্ষণীয় ব্যবস্থা রয়েছে, বাচ্চাদেরকে সেদিকে আগ্রহী করে তুলতে হবে।
ইন্টারনেটের এইসব ইতিবাচক দিকের সদ্ব্যবহার করা উচিত, যাতে শিশুদের ভালো মন মানসিকতা গড়ে উঠতে পারে। তাই ভার্চুয়াল জগতে শিশুদের নিরাপত্তা বিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশু কিশোররা ইন্টারনেট জগতে প্রবেশের আগেই তাদেরকে এর ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করতে হবে, বিশেষ করে প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে এ ব্যাপারে শিশুদের পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নেই। আরেকটি বিষয় হচ্ছে, ভার্চুয়াল জগতের মাধ্যমে শিশুরা অজ্ঞতার কারণে দুষ্ট চক্রের খপ্পরে পড়তে পারে, যা তাদের ভবিষ্যৎ জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। এছাড়া ভার্চুয়াল জগতের ক্ষতিকর প্রভাব শিশুদের আচার আচরণেও লক্ষ্য করা যায়। এ জগতের মাধ্যমে অশ্লীল ভিডিও, ছবি, গল্প পৌঁছে যাচ্ছে সবার হাতে হাতে। এছাড়া এসব মাধ্যম বর্ণবাদ ও সহিংসতাকেও উস্কে দিচ্ছে, যা কোমলমতি শিশুদের জন্য বিরাট হুমকি।
ভার্চুয়াল জগতের হুমকি ও বিপদ সম্পর্কে শিশুদের রক্ষার জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পরিবারে অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজে শিক্ষকদেরকেও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। তাদেরকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে বাচ্চাদের সময় দিতে হবে। বর্তমানে এমন অনেক সফটওয়্যার রয়েছে যা নিশ্চিন্তে শিশু কিশোররা ব্যবহার করতে পারে। আবার বিজাতীয় সংস্কৃতির মিশ্রণে এমন সব সফটওয়্যার রয়েছে যা শিশুদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এ অবস্থায় শিশু কিশোরদের যেহেতু ভালো মন্দ যাচাই করার সামর্থ্য নেই, তাই অভিভাবকরাই পারে তাদের জন্য সঠিক পথ দেখাতে। কিন্তু অনেক বাবা মায়ের পক্ষে সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। এ অবস্থায় শিশুদেরকে একা ছেড়ে দিলে তাদের অপূরণীয় ক্ষতি হবে এবং গোটা পরিবার মারাত্মক সংকটে পড়বে।
তো শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগতের নানা দিক সম্পর্কে, বিশেষ করে শিশু কিশোরদের সচেতনতার ব্যাপারে বিশেষ আলোচনাটি শুনলেন।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।